গতদিন আমরা শ্রীমন চৈতন্য মহাপ্রভুর কৃপায় ধর্মরাজ যুধিষ্ঠিরের নিকট হতে মানে এটাই পেলাম যে একমাত্র ক্রোধকে সম্বরণ করা উচিত। এই ক্রোধই হচ্ছে অনর্থের জড়। আমরা প্রত্যেকেই তো মানে কিছু না কিছু অবগুণ আমাদের মধ্যে থেকেই থাকে, তা আমাদের প্রত্যেকেরই উচিত যে শ্রী রাধা গোবিন্দের চরণে মানে মতি স্থাপনা করে আমাদের প্রত্যেকেরই উচিত যে ক্রোধকে সম্বরণ করা। আজ তারই পরবর্তী অংশ আমরা শ্রবণ করতে চলেছি। এবারে হে জনমেজয়, যখন ধর্মাত্মা যুধিষ্ঠির এবং দেবী দ্রৌপদীর সঙ্গে এই ধৈর্য ক্রোধ ইত্যাদি নিয়ে যখন আলোচনা হচ্ছিল, তখন ভীমসেন তিনি একটু ক্রোধিত হলেন। ক্রোধিত হয়ে তিনি মহারাজ যুধিষ্ঠিরের নিকটে এসে বলছেন যে দাদাজি, আপনি যে সৎ পুরুষ উচিত ধর্ম অনুকূল রাজার কর্তব্য পালন করুন, এটাই ভালো। আমরা যদি ধর্ম অর্থ ও কামে বঞ্চিত হয়ে এই তপবনে পড়ে থাকি তাহলে আমাদের কী লাভ হবে? দুর্যোধন ধর্ম সরলতা অথবা বল পৌরষের আক্রমণে বা আমাদেরকে তারা মানে বলপূর্বক মানে শক্তিতে পরাজিত করতে পারেনি, সেই দুষ্ট কপট দ্রুত ক্রীড়া করে আমাদের পরাজিত করেছে, আমাদের প্রতারণা করেছে। তাই আমরা তাদের যতই ক্ষমা করেছি তারা ততই আমাদের অক্ষম মনে করছে। নীতিশাস্ত্রেও আবার বলা হয়েছে ভীমসেনের কথা অনুযায়ী যে কাউকে বারংবার ক্ষমা করা, এটা লোকে মনে করে এটা বোধহয় তার মানে কমজোরির লক্ষণ। এটাও ঠিক। এখানে যারা যে কথাই বলছেন না কেন, কেউ কিন্তু শাস্ত্রের বাইরে কিছু বলেননি, কিন্তু যুধিষ্ঠির মহারাজের যে স্তর, সেই স্তরটা মানে সিদ্ধ যোগীদের মতো স্তর, তার স্তরটা অনেক ঊর্ধ্বে। বাকি দ্রৌপদী দেবী তিনি যা বলেছেন তিনিও শাস্ত্রের বাইরের কিছু বলেননি। তিনি বলি মহারাজ এবং পিতামহ ভক্তপ্রভার প্রহ্লাদের উপমা দর্শিয়েছিলেন, দেখিয়েছিলেন। অতএব এখানে যে কেউ বলুক ক্রোধে মানে ক্রোধের বশবর্তী হয়ে বলুক না কেন, এই পাণ্ডবগণ তারা সকলেই মানে শাস্ত্রের ভেতরেই বলেছেন, কেউ নীতিশাস্ত্র কেউ সাধারণ ধর্ম। কিন্তু আমাদের যুধিষ্ঠির মহারাজ যা বলছেন, যারা পরম ধর্ম যাজন করেন তাদের যে মত, সেই মতকেই তিনি তুলে ধরেছেন। কিন্তু সেই পরম ধর্ম অত সহজ নয়, যে ধর্মের মধ্যে কোনো প্রকার চাওয়া পাওয়া থাকবে তাকে কিন্তু মানে সেই ভাগবত ধর্ম বলা যাবে না। কোনো প্রকার কপটতা থাকবে না, কোনো প্রকার কৈতব থাকবে না, সেটাই হচ্ছে ভাগবত ধর্ম। সেটি যুধিষ্ঠির মহারাজের দ্বারা সম্ভব ছিল, আর সিদ্ধকোটির যোগীগণ মুনিগণের দ্বারাই তা পালন করা সম্ভব। কিন্তু এখানে কেউ শাস্ত্রের বাইরে কেউ কিছু বলেন, বলছেন হে রাজন, হে দাদাজি, আপনি আমাদের সকলের নমস্য এবং আমাদের কাছে আপনি ভগবান বা দেবতার স্বরূপ, আমরা আপনাকে ভগবানের মতো মানি, তা আপনি যদি আমাদের একটু ইঙ্গিত করেন তাহলে দেখুন আমার কনিষ্ঠ ভ্রাতা অর্জুন সে মানে এমনই ধনুর্ধারী যে আপনি তার প্রত্যক্ষ প্রমাণ দেখেছেন যে সমস্ত রাজন্যবর্গ সেই যে উত্তর দিকে তিনি এমন এমন জায়গায় গিয়েছিলেন যে সেখানে পাখি ছাড়া কোনো মনুষ্য পৌঁছাতে পারে না, সেখানকার রাজন্যবর্গকেও তিনি জয়লাভ করেছিলেন। তা দেখুন সেই অর্জুন ইচ্ছা করলে কি না পারে, আর আমার কনিষ্ঠ ভ্রাতাদ্বয় নকুল এবং সহদেব তারাই বা ইচ্ছা করলে কি না পারি, পরম শক্তিশালী। আর আপনি যে আমাকে দেখছেন, আমার সম্মুখে কেউ মানে শক্তিতে পারবে এমন কোনো মনুষ্য এই লোকে আছে বলে আমার মনে হয় না। তাই আপনার কাছে অনুরোধ, আপনি এই যে দুষ্ট কৌরবগণের যে অভিমত, দিনের পর দিন তারা যে আমাদের প্রতি অধর্ম আচরণ করেছে আর আমরা সেই ধর্মকে অবলম্বন করে লাঞ্ছিত হচ্ছি, বারংবার আমরা মানে তিরস্কৃত হচ্ছি, তা আপনি আমাকে আদেশ করুন, আমি এখনই যুদ্ধ করব, এই মুহূর্তে যুদ্ধ করব, আপনি আদেশ করুন। শুধু ধর্ম নিয়ে বসে থাকলে কিছু হবে না, ধর্ম যাজন করার জন্য অর্থের প্রয়োজন, তা আপনি তো অর্থের জন্যও কিছু করেন না, আপনি কেবল ধর্ম ধর্ম আর ধর্ম নিয়েই পড়ে আছেন। এই যে সাধু মুনি ঋষিগণের সেবা আপনি যখন ইন্দ্রপ্রস্থে থেকে করতেন সেইভাবে আপনি করতে পাচ্ছেন না, আপনি জলের মতো বসে শুধু ধর্মই পালন করে যাবেন আর আমরা লাঞ্ছিত হব? না না, শাস্ত্রে বলা হয়েছে, ভীমসেন বলছেন যে দিবাভাগের প্রথম যে ভাগ তা ধর্ম আচরণ করতে হয়, আর দ্বিতীয় ভাগে অর্থ উপার্জন করতে হয়, আর সায়ংকালে মানে কাম উপভোগ করতে হয়। এটা শাস্ত্রের রীতিনীতি। কিন্তু আপনি যদি সেই ধর্মই আচরণ করেন তাহলে এই অর্থ এই কাম সেগুলো কিভাবে কি করা যাবে? আমাদের পূর্বপুরুষগণ তো এমনই করেছেন, তাই আমি আপনার কাছে কর জুড়ে প্রার্থনা করছি, হে রাজন আপনি আমাকে আদেশ করুন, আমি সেই কুরুবংশগণকে সকলকে এখনই হত্যা করব। আমরা কয়েকজন হলেই হবে, আর শুধু তাই নয় দাদাজি, আমাদের পক্ষে কৃষ্ণ এবং বলরাম আছেন, তারা ভগবান পরমেশ্বর, তাদের কৃপা আছে, আমরা কি জয়ী হতে পারবো না? আপনি আদেশ করুন। আর ভীমসেন বলছে আজ দিনটা বড় শুভ, মানে তার আর দেরি হচ্ছে না, আজকের দিনটাই শুভ। এই বলে তিনি বলছেন যে আপনি ব্রাহ্মণদের দিয়ে আমাকে এখনই স্বস্তি বাচন করিয়ে দিন, আর অস্ত্রকুশল সুরবীর আমি ভাইদের সঙ্গে করে নিয়ে তাদের সকলকে এখনই আমি বধ করব। আর আপনি চিন্তা করবেন না, আমরাও যে কোনো অংশে নুনো আছি তাও নয়, আমাদের সঙ্গে কৃষ্ণ বলরাম আছেন এবং আমাদের অনুগত কিছু লোকজনও আছে, আপনি কোনো আশঙ্কা করবেন না দাদাজি, আপনি আমাকে এই মুহূর্তে আদেশ করুন। যুধিষ্ঠির মহোদয় তিনি ধীর গম্ভীর কণ্ঠে বললেন, ভাই ভীম, মনুষ্য উদ্যোগী অভিমানী ও বীর হয়েও নিজের মনকে বশীভূত করতে পারে না, তাই আমি তোমার কথাকে অসম্মান করছি না, আমি মনে করি যে এমন হয় আমাদের ভাগ্যে ছিল, এই যে আমাদের দুর্দশা, এই যে আমাদের প্রতি অপমান করেছে, আমরা তিরস্কৃত, এগুলো ভাগ্যে আছে, একে কেউ কিছু করতে পারবে না। যখন আমরা সেই জুয়া খেলার জন্য দ্রুত সভায় এলাম, সেই সময় দুর্যোধন এবং ভরতবংশীয় রাজন্যবর্গেরা মানে দ্বিতীয়বার যখন যুদ্ধ হচ্ছে, তা তাদের সঙ্গে আমাদের কি কথা হয়েছিল, যে যদি আমরা পরাজিত হই তাহলে আমরা 12 বৎসর বনবাস, 1 বৎসর অজ্ঞাতবাস, এই 13 বৎসর আমাদের বনবাস, আর যদি কোনো ক্রমে সেই 1 বৎসর অজ্ঞাতবাসে থাকাকালীন আমাদেরকে কেউ খুঁজে বের করতে পারে তাহলে আবার 12 বৎসর বনবাস, 1 বৎসর অজ্ঞাতবাস। আর সেই কৌরবেরা বলেছিল যদি আমরা পরাজিত হই তাহলে আমাদের জন্য ঠিক সেই একই নিয়ম। তা দেখো, তুমি এখন আমাকে যুদ্ধ করতে বলছো, তা আমি সেই যুদ্ধ কি করে করি, আমার এই সময়টা পূর্ণ হোক। তখন তিনি বলছেন যে ভীমসেন বলছেন যে দাদাজি আপনার কথা যুক্তিযুক্ত, আর তিনি বলছেন না আমার আরেকটি কথা তুমি শোনো, তুমি যে সেখানে সেই দুর্যোধন দুঃশাসন কর্ণ যে জন্মের থেকেই মানে কবচ কুণ্ডল পরিহিত, তাকে সাধারণ অস্ত্রশস্ত্র দিয়ে ভেদ করা যায় না, পিতামহ ভীষ্মদেব গুরু দ্রোণাচার্য কৃপাচার্য এবং আরো আরো যে সমস্ত মহারথীরা আছেন তাদেরকে মানে মারা অত সহজ কথা নয়, দেবতারা পর্যন্ত তা করতে সম্ভবপর নয়। অতএব হে ভীম, কিছু সময় তুমি অপেক্ষা করো, দেখবে তাহলেই তোমার সব ঠিক হয়ে যাবে, এবং আমরা সকলেই মানে ধর্মটা এমনই, তুমি যে ধর্মকে মানে খুব যে উচ্চে রাখছো না, এটা একটা অপরাধ। বলছে দেখো তুমি যে সমস্ত কথা বলছো তা ধর্ম মনে করো 16 আনা, আর তুমি যে সমস্ত ধর্মের কথা বলছো নীতি শাস্ত্রকে অবলম্বন করতে তা 1 আনা মাত্র। ধর্ম সবসময় 16 আনা, অন্যান্য ধর্মের থেকে 15 আনা বেশি। এবারে ভীম বলছেন যে দাদাজি মনে করুন, একটি উদাহরণ দিচ্ছেন, একটি কজ্জল পাত্র মানে কাজলের পাত্র আছে, তা সেটা তো লোকে একবারে নিয়ে কপালে মুখে চোখে মাখে না, অল্প অল্প করে নিয়ে চোখে লাগায়, তা দেখতে দেখতে হয় কি সেই যে কজ্জলের পাত্রটা সেটা শেষ হয়ে যায়। তা আপনি যে এত মানে বিলম্বনা করছেন এর ফলে কি হচ্ছে জানেন? আমাদের আয়ু দৈনন্দিন ক্ষয় হয়ে চলেছে। তা আপনার ওই ধর্মের কাঁটা এত ধীরে ধীরে ঘুরছে যে আমরা তো সব বৃদ্ধ হয়ে পরলোক গমন করব, তা কখন আমরা সেই প্রতিশোধ নেব? না না, আপনি এমন করবেন না। আর আপনি সেই 13 বছরের অপেক্ষা করছেন? দেখুন আজ আমরা যে বনবাসে আছি তা কতদিন? 13 মাস। তা এই বছরের মধ্যে মাস হচ্ছে মুখ্য, তা অতএব আপনি সেই মাসকে ধরে 13 মাসকে 13 বছর মনে করে নিন, 13 বছর মনে করে নিন, এটা আমাদের জন্য খুব ভালো হবে। ভীমসেন বলছেন না না তা হয় না, এ তো নীতিবিরুদ্ধ, এ তো ধর্মবিরুদ্ধ, ভীমসেন এমন ঠিক নয়। বলছেন না না, আপনি শত্রু বিনাশের জন্য দৃঢ় নিশ্চিন্ত হন, আমি ক্ষত্রিয়দের কাছে যুদ্ধের থেকে আর অন্য কোনো বড় ধর্ম নেই। তা সেই ক্ষত্রিয় ধর্ম যে যুদ্ধ, তার থেকে ক্ষত্রিয়দের আর কোনো ধর্মই নেই, আপনি ওই সমস্ত ধর্ম ছেড়ে ক্ষত্রিয় ধর্মকেই অবলম্বন করুন। কিন্তু ধর্মরাজ যুধিষ্ঠির তা কোনো প্রকারেই মানতে রাজি নয়। তিনি বলছেন হে ভীমসেন, তোমার দৃষ্টি শুধু অর্থের উপরে, কিন্তু এই অর্থ দিয়ে এই সব কিছু কেনা যায় না, তাই তুমি সেই অর্থের মানে দ্বারস্থ হয়ো না, দেখবে প্রভুর ইচ্ছা হলে সব কিছু ঠিক হয়ে যাবে। এই কথা বলতে বলতে অকস্মাৎ সেখানে ভগবান কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস আগমন করলেন। বল বেদব্যাস ভগবান কি জয়। এবারে হে জনমেজয়, ঋষি বৈশম্পায়ন বলছেন মহারাজ জনমেজয়কে, হে জনমেজয়, পাণ্ডবেরা মহাত্মা বেদব্যাসকে দর্শন করে তারা অত্যাধিক মানে আকণ্ঠ চিত্তে, উৎফুল্লিত চিত্তে তাকে স্বাগত জানিয়ে পূজা আদি করলেন। তারপরে তিনি অল্প কিছু পেয়ে বিশ্রাম নিলেন সেই বনে। তারপরে সকলে জিজ্ঞাসা করছেন যে প্রভু আপনার আসার আগমনের কারণ, কারণ আপনারা তো কোনো গৃহীদের নিকটে বিনা কারণে বা তাদের মঙ্গলের জন্যই আসেন, তা বলুন আপনি কি জন্য আমাদের কাছে এসেছেন? বেদব্যাস বলছেন হে প্রিয় যুধিষ্ঠির, আমি তোমার মনের সব কথা জানি এবং ভীমসেন তোমাকে কি বলছে তাও আমি জানি, তা আমি তোমাদের কাছে এসেছি সেই যে ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, অশ্বত্থামা, দুর্যোধনের ইত্যাদি ইত্যাদি যে ভয় আশঙ্কা তোমার রয়েছে, তা আমি শাস্ত্ররীতির সাহায্যে মানে শাস্ত্রকে অবলম্বন করেই আমি তোমাকে কিছু উপদেশ দেব, আর তোমার মনের সমস্ত আশঙ্কাও দূর হবে। এই বলে তিনি সেই পাণ্ডবগণের থেকে তাকে পৃথক করে মানে গোপনে নির্জনে স্থানে নিয়ে গেলেন। বললেন যুধিষ্ঠির, তুমি আমার শরণাগত শিষ্য, তাই আমি তোমাকে মূর্তিমান সিদ্ধির সময় সিদ্ধির সমান যে প্রতিস্মৃতি নামক যে বিদ্যা, আমি সেই বিদ্যা তোমাকে দিতে চাই। তুমি প্রথমে এই বিদ্যা আমার থেকে মানে সাবধানে গ্রহণ করো, তারপরে জপ করো, জপ করার পরে তুমি তোমার সেই এই বিদ্যা মানে প্রতিস্মৃতি যে বিদ্যা, তা তুমি যথাসময়ে অর্জুনকে দেবে, আর অর্জুন সেই মন্ত্র জপ করবে দেবতাদের মানে মহাদেবকে সন্তুষ্ট করার জন্য। যাও, তোমাদের দিব্য অস্ত্র না হলে এই যে মানে ভীষ্মদেব, দ্রোণাচার্য আদি, তাদেরকে তোমরা কিছু করতে পারবে না, তোমাদের কোনো সামর্থ্যই নেই, তোমাদের দিব্য অস্ত্রের বিশেষ প্রয়োজন, তাই এই মন্ত্র জপ করলে দেখবে মহাদেবের সাক্ষাৎ হবে অর্জুনের সঙ্গে, তারপরে সেই পঞ্চদেবতা বরুণাদি তাও বলবেন, তাদের সঙ্গে সাক্ষাৎ হবে, তারা দিব্য সব অস্ত্র শস্ত্র দেবেন। তারপরে সেখান থেকে দেবরাজ ইন্দ্রের সঙ্গে সাক্ষাৎ হবে, ইন্দ্র তাকে স্বর্গে নিয়ে গিয়ে তাকে সমস্ত অস্ত্র শস্ত্র দিয়ে দেবেন। কারণ জানো তো, সেই যে বৃত্তাসুরের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে সমস্ত দেবতারা দেখলো আমাদের অস্ত্র তো কোনো কাজে আসে না, সকলে সেই সমস্ত অস্ত্র নিয়ে গিয়ে দেবরাজ ইন্দ্রের কাছে জমা দিয়েছিলেন, তা আজও সেই সমস্ত অলৌকিক অস্ত্র শস্ত্র তার কাছেই বিদ্যমান। সেই দেবরাজ ইন্দ্রর থেকে নিতে গেলে স্বর্গে যেতে হবে, তা তুমি এই মন্ত্র তাকে দিও বলে বেদব্যাস ভগবান সেখান থেকে অন্যত্র গমন করলেন। বলল বেদব্যাস ভগবান কি জয়। তারপরে সেই গুপ্ত বিদ্যা যথাসময়ে শুদ্ধ হয়ে অর্জুনকে প্রদান করলেন। এবারে অর্জুন সেই বিদ্যা প্রাপ্ত হয়ে, প্রতিস্মৃতি বিদ্যা প্রাপ্ত হয়ে তিনি চললেন উত্তরাঞ্চলের দিকে, মানে হিমালয়ের দিকে। এবারে হিমালয়ের দিকে তিনি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, পথে চলেছেন আর চলেছেন। আর সেখান থেকে তিনি যখন যাচ্ছেন ব্রহ্মচারীর বেশে, কিন্তু তার সঙ্গে বাণ ধনুষ তুনীর আদি সমস্ত কিছুই সঙ্গে রয়েছে। আর বেদব্যাস বললেন, দেখো, যাওয়ার পূর্বে বলেছিলেন যে দেখো এক জায়গায় ঠিক নয়, সাধুদের এক জায়গায় থাকা ঠিক নয়, তোমরা তো এখন সাধুই, তা তোমরা এই দ্বৈতবনকে ত্যাগ করে অন্য কোথাও গমন করো। তিনি তখন সেই সরস্বতী নদীর তীরে কাম্ববনের দিকে গেলেন। এখানে এই প্রকারই লেখা আছে। আর কি হলো, তিনি ব্রহ্মচর্য পালন করে তিনি কি করলেন, সেই গুপ্ত বিদ্যাকে সম্বল করে তিনি উত্তরাঞ্চলের দিকে চলেছেন। যেতে যেতে তিনি সেই যে ইন্দ্রকিল নামক এক স্থান আছে, মানে সেটা হচ্ছে এই হিমালয়ের মধ্যে, তিনি যেতে যেতে সেখানে পৌঁছাচ্ছেন এবং ক্রমে ক্রমে এক কণ্টকময় বনে গিয়ে উপস্থিত হয়েছেন। আর কণ্টকময় বনে উপস্থিত হয়ে তিনি চিন্তা করছেন, বাহ, এই স্থানটি তপস্যার একমাত্র অতি উত্তম স্থান। তিনি বেরোনোর পূর্বে মানে সকলকে সম্মান করে এবং গুরুজনদের ঋষি ধম্মকে দক্ষিণ দিকে রেখে তাদেরকে প্রদক্ষিণ করে, একবার প্রদক্ষিণ করেছিলেন, প্রদক্ষিণ করেই বেরিয়েছিলেন তাদের আশীর্বাদ নিয়ে। এবারে সেই ঘন বনপ্রদেশে গিয়ে সেই হিমালয়ের মধ্যে তিনি ধীরে ধীরে গন্ধমাদন পর্বতে পৌঁছালেন, যেখানে ইন্দ্রকিল বলে যেখানে তপস্যা করতে বলেছিলেন বেদব্যাস, সেই ইন্দ্রকিলে এসে উপস্থিত হয়েছে। অকস্মাৎ তার পেছন থেকে মানে কে যেন বলল যে গম্ভীর কণ্ঠে, মেঘ গম্ভীর কণ্ঠে বলছেন, দাঁড়াও, তুমি কে? অর্জুন পিছন দিকে ফিরে দেখছেন যে কৃষকায় মানে পাতলা এক ঋষি বসে আছে, কিন্তু তার শরীরটা মানে আয়নার মতন, বজ্রের মতন চকচক চকচক করছে। তা সেই ঋষি বলছে যে দেখো, তুমি এই ইন্দ্রকিলে এসেছ এই ধনুষ বাণ তুনির নিয়ে, এটা তো যুদ্ধের জায়গা নয়, ত্যাগ করো ওগুলো। অর্জুনের ত্যাগ করার ইচ্ছা নেই, ত্যাগ আর করতেই সে চায় না, তাতে মানে সন্তুষ্ট হলেন সেই ঋষি। সেই ঋষি সন্তুষ্ট হয়ে বলছেন, হে পাণ্ডুনন্দন, হে কুন্তিপুত্র অর্জুন, আমি তোমার এই দৃঢ় সংকল্পতে খুশি হলাম, আমি দেবরাজ ইন্দ্র। এবারে দণ্ডবাদ প্রণাম করলেন, বলছেন, যাও, তুমি আমার থেকে কিছু চাও? বলছেন যে প্রভু, তাহলে আপনি আমাকে সেই অলৌকিক অস্ত্র শস্ত্র দিন। বলছেন, না, আমি তো তোমাকে সেই যে খাণ্ডববন যখন দাহন করেছিলে তখনই আমি বলেছিলাম যে ভগবান শঙ্করের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত তুমি আমার থেকে কিছু পাবে না, তা তুমি সেই শঙ্করের উপাসনা করো, আমি যথাসময়ে এই ইন্দ্রকিলে এসেই আমি সাক্ষাৎ করব, তারপরে তুমি তা প্রাপ্ত হবে। এবারে তিনি ভয়ঙ্কর তপস্যা আরম্ভ করলেন, মানে সে ভারী ভয়ঙ্কর, প্রহ্লাদের মতন তপস্যা। তিনি প্রথম মাসের মধ্যে তিন তিন দিন পর পর মানে এক মাস গাছের শুকনো পাতা খেয়ে থাকতে থাকলেন। তারপরে দ্বিতীয় মাসে ছদিন পর পর গাছের পড়ে যাওয়া যে শুকনো পাতা, পরিত্যক্ত পাতা, তা খেয়ে তিনি তপস্যা আরম্ভ করলেন। তারপরে তিনি তৃতীয় মাসে 15 দিন পরপর কেবলমাত্র গাছের পাতা খেয়ে তপস্যা আরম্ভ করলেন। চতুর্থ মাসে তিনি কেবলমাত্র একটি পদ অঙ্গুষ্ঠ পরি ভর করে সমস্ত শরীরকে তুলে হাত উপরের দিকে করে মহাদেবের তপস্যা আরম্ভ করলেন। একদিন কি হলো, সেই বনে সবই তো মানে মহা তেজস্বী ঋষিগণ তারা সর্বত্র গমনাগমন করতে পারেন, কোথাও তাদের বাধা বাধা প্রাপ্ত হতো না। তারা কৈলাসে গিয়ে মহাদেব ভগবানকে দণ্ডবাদ প্রণাম করে বলছেন যে হে ভগবান, সেই যে পাণ্ডুপুত্র অর্জুন সে আপনার ঘোরতর তপস্যা করছে, তা আপনি কি তাদের প্রতি কৃপা করবেন না? দেখুন এখানে বলা হয়েছে যে ভগবানের কৃপার পূর্বে সাধুদের কৃপার বিশেষ প্রয়োজন। তাই দেখুন সাধুদের কৃপায় প্রভু আর কোনো বিচার করলেন না। ভোলেনাথ তিনি বললেন যে হে মহাত্মাগণ, আমি আজই মানে তার মনোরথ, অর্জুনের মনোরথ আমি পূর্ণ করব। এবারে তিনি আসলেন কি বেশে, ভিলের বেশে, আর শঙ্করের সঙ্গে পার্বতী মাতাও এসছেন, আর তার যে অনুচরগণ তারাও আবার বিভিন্ন রূপ ধারণ করেছে। এবারে কি হলো, ভগবান শঙ্কর অর্জুনের কাছে এসে দেখলো, কি দেখলো, যে সেখানে মুখ নামক এক জঙ্গলি মানে মুখ নামক এক দানব ছিল, সে জঙ্গলি শুকরের রূপ ধারণ করেছে, আর সে অর্জুনকে মারার জন্য যাচ্ছে, বিশাল দন্ত, তাকে মারার জন্য যখন ছুটছে সেখানে মহাদেব ভগবান এসেছেন। আর অর্জুনও কিন্তু তার খেয়াল আছে, অর্জুন বুঝতে পারলো এতো সাধারণ নয় যেভাবে ছুটছে। এবারে অর্জুনও সে তার ধনুষকে মানে তীর সংযোজন করেছে। আর অপরদিকে মহাদেব ভীল বেশে তার শরীরটা স্বর্ণের মতন মহাদেবের। তিনি বলছেন যে হে মানব, আমি একে বধ করব বলে আগেই প্রতিশ্রুতি নিয়েছি। কিন্তু অর্জুন তার কোনো কথাই শুনে না সেই ভীলের। এবারে অর্জুন বাণ নিক্ষেপ করলো, আর সেই সঙ্গে এই ভীল মানে মহাদেব রূপী যে ভীল তিনিও বাণ পরিত্যাগ করলেন। এবারে দেখতে দেখতে দুজনে এমনভাবেই বধ করলেন যে সেখানে তার আসল রূপ, সেই যে মুখ দানব, সে তার দানবে বাস্তবায়িত হলো। এবারে মহাদেব তিনি তো ভীল বেশে আছেন, আর এই অর্জুন, তাদের দুজনের মধ্যে তর্কতর্কি আরম্ভ হলো। তর্কতর্কি যখন আরম্ভ হয়েছে, অর্জুন বলছেন যে আমি আগে মেরেছি, আর মহাদেব ভগবান বলছেন না না, আরে তুমি কোথায় একটা বালক, কোথার থেকে এসেছো, এখানে তপস্যা করছে, তুমি কি জানো শিকার, এ আমি বধ করেছি। তা বলছেন যে হে ভীল, তুমি সাবধানে কথা বলো, তোমার সঙ্গে এই দুই চারজন লোক দেখছি, মানে সবাই তো মানে ভিলেরই রূপ ধারণ করতে, তা প্রেত পিচাস আদি যারা আছে, আমি ইচ্ছা করলে তোমাদের সকলকে সংহার করে দেবো। তা বলছেন আচ্ছা, তোমার এত বড় সাহস, দেখি বান চালাও, দেখি তুমি কিভাবে বান চালাতে শিখেছ। এবারে দুজনের মধ্যে যুদ্ধ আরম্ভ হয়ে গেল, সে তো ভয়ঙ্কর যুদ্ধ। এবারে মহাদেব ভগবান করে কি, সে অর্জুন যে এত এত যে দিব্য অস্ত্র প্রয়োগ করছে, তা বাঁ হাত দিয়ে ধরে অন্যদিকে ছুড়ে ফেলে দিয়ে, গায়েই লাগে না প্রভুর। বারবার যখন এমন করছে, তখন দেখা গেল কি, শেষ পর্যন্ত অর্জুনের আর বাণই নেই, তখন সে ধনুষটা দিয়ে মারতে গেছে, মারতে গেলে সেটাও কেড়ে নিয়েছে। এবারে অর্জুন সে যখন মানে বৃক্ষ তুলে মারতে গেল, তা বৃক্ষগুলোকে মারার আগেই ধরে ফেলে অন্যদিকে ফেলে দেয়। এবারে অর্জুন যখন তাকে মুষ্টাঘাত করতে গেছে, তা হাতটাকে ধরে মহাদেব ভগবান মুচড়ে ফেলে দিয়েছে। এবারে সে অর্জুন সেখানে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেলে তারপরে তার যখন জ্ঞান ফিরল, সে ধীরে 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 তার একটা ওই মহাদেবের মূর্তি ছিল, সেই মূর্তিকে মূর্তির সামনে যাচ্ছে, বলছেন এই ভীলের সঙ্গে তো আমি পাচ্ছি না প্রভু, আপনি আমাকে সাহায্য করুন। মহাদেব তো ভীল রূপে যুদ্ধ করছেন, আর মহাদেবের মাটির মূর্তি স্থাপনা করা আছে, তা উনি গিয়ে বলছেন প্রভু আপনি সন্তুষ্ট হন, আমি এই ভীলের হাতে পরাজিত হয়ে যাচ্ছি, আমি আপনাকে এই বারবার পুষ্প অর্পণ করছি। আর পুষ্পগুলো যখনই অর্পণ করছে, তা দেখতে দেখতে হচ্ছে কি, সেই পুষ্পগুলো মহাদেব যে ভীল রূপে আছেন ওনার মাথায় গিয়ে পড়ছে। অর্জুন চিন্তা করছে একই আশ্চর্য, আমি আমার মানে মাটির প্রতিমা যে মহাদেব তাকে অর্পণ করছি, আর সেগুলো গিয়ে ওই ভিলের মাথায় পড়ছে, এর মানে তো মানে অবস্থা গড়বড় আছে। তিনি গিয়ে হাত জোড় করে বলছেন যে প্রভু আপনি ভীল নন, আপনি আমার প্রভু মহাদেব। তা মহাদেব সঙ্গে সঙ্গে হেসে তিনি নিজের রূপ ধারণ করলেন, বলল মহাদেব ভগবান কি জয়। এবারে সেখানে মাতা পার্বতীও তিনিও তার পরাক্রম দেখে মৃদু মৃদু হাসছেন। তাদের তিনি হাঁটু গেড়ে প্রভুকে এবং মাকে প্রণাম করলেন। প্রণাম করার পরে তিনি তাকে, মানে মহাদেব অত্যাধিক প্রসন্ন, তিনি তো প্রসন্নেরই মূর্তি। তিনি যখন উঠে দাঁড়িয়েছেন তা অর্জুনের জটা বলকল ইত্যাদি সব করা রয়েছে, মৃগ চর্ম কিছুটা রয়েছে, তাই প্রভু তাকে আলিঙ্গন প্রদান করলেন আর বলছেন যে আজ আমি তোমার কাছে পরাজিতই হয়েছি গো, কারণ তুমি আমার সঙ্গে যেভাবে যুদ্ধ করলে এভাবে সাধারণ মানব কেউ পারে না, তুমি নরঋষি বলেই তোমার দ্বারা সম্ভব হয়েছে, নচেত আমার সঙ্গে যুদ্ধে কে জিততে পারে বলো। অর্জুন বললেন প্রভু এ তো ধ্রুবই সত্য, আমি তো আপনাকে চিনতে পারিনি। বলছেন আমি তো তোমার পরীক্ষা নেওয়ার জন্য সেই পরিবেশ তৈরি করে দিয়েছি। আলিঙ্গন করে তিনি খুব খুশি হলেন, একে অপরে হাত ধরে, মানে প্রভুর কাছে প্রভুর হাত ধরে ক্ষমা চাইছেন, আর প্রভু তাকে তার সেই অভয় হস্ত অর্জুনের সর্বাঙ্গে বলিয়ে দিচ্ছে আর বলছে যে প্রভু অর্জুন তুমি আমার থেকে একটা বর নাও তো। তো অর্জুন কিন্তু বর টাকা পয়সা ধন সম্পত্তি আজ পর্যন্ত আমরা যে এই কয়দিন ধরে শ্রবণ করছি কারো থেকে কিচ্ছু চাননি, শুধু অস্ত্রই সংগ্রহ করেন। তা বলছেন অর্জুন তো জানে যে মহাদেবের কাছে পাশুপত অস্ত্র হচ্ছে মানে সুদর্শন চক্রের পরের স্থান। বলছেন প্রভু আপনি আমাকে দেবেন তাহলে আপনার সেই পাশুপত অস্ত্র আমাকে প্রদান করুন। প্রভু বললেন ঠিক আছে, এই অস্ত্র অন্য কেউ পাওয়ার যোগ্য নয়, এই অস্ত্র পঞ্চদেবতা ইন্দ্র যম কুবের বরুণ এবং বায়ু, এ হচ্ছে পঞ্চদেবতা, তারাও পর্যন্ত এই অস্ত্র তারা প্রাপ্ত হওয়ার যোগ্য নন। তা তুমি আমার কৃপাপাত্র এবং তুমি নরঋষি, তাই আমি তোমাকে এই মহান অস্ত্র দেব। এ কিন্তু এ সর্বত্র প্রয়োগ করবে না, কখনো প্রয়োগ খুব কমই করবে, আর যদি কোনো মানে কোনো একেবারে দুর্বলের উপরে তুমি মানে প্রত্যাহার করো তাহলে কিন্তু এই পৃথিবী সঙ্গে সঙ্গে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, প্রলয় কাল চলে আসবে। অতএব তোমাকে আমি সেই সমস্ত মানে কিভাবে নিক্ষেপ করতে হয়, কিভাবে প্রিয় নিতে হয় আমি তা তোমাকে এখনই শিখিয়ে দিচ্ছি, তুমি এই এখনই আমার সেই পাশুপত অস্ত্র প্রাপ্ত হবে। বলে অর্জুন সেই যে এক স্রোতশ্রেণী নদী ছিল মানে গঙ্গারই ধারা হিমালয় সব, সেখানে স্নান করে এসে প্রভুর প্রভু অপেক্ষা করছেন ততক্ষণ পর্যন্ত, এসে প্রভুর পাদমূলে তিনি বসলেন, বসার পরে তার সমস্ত নিয়ম বললেন আর দেখতে দেখতে সেই পাশুপত অস্ত্র তিনি অর্জুনকে দিলেন, সব বিধি বিধান নিয়ম বলে সেখান থেকে তিনি অদর্শন হয়ে গেলেন। বল মহাদেব ভগবান কি জয়। এবারে মহাদেব ভগবানের দর্শন হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে মানে এই পঞ্চদেবতা এসে উপস্থিত হয়েছেন এবং অন্যান্য আরো সব গুর্জক গন্ধর্ব আদি তারা সকলে ঘিরে নিয়েছেন। আর তখন তার সামনে বৈদুর্যমণির ন্যায় কান্তিমান জলচর বেষ্টিত হয়ে জলাধিপ বরুণ দেবতা এসেছেন, স্বর্ণের ন্যায় বন্যিমান ধনাধিপ কুবের এসেছেন, আর সূর্যের পুত্র হচ্ছেন এই যমরাজ তিনি এসেছেন, আর বহু গুর্জক গন্ধর্ব আদি সেই মন্দারচলের তেজর্ষিগণ তারাও এসেছেন, আর সেখানে সেই বৃহৎ হস্তির উপরে ইন্দ্র আর ইন্দ্রাণীও সেখানে আসলেন। আর যমরাজ মধুর স্বরে বললেন হে অর্জুন দেখো এই লোকপাল তোমার কাছে এসেছে, এখন তুমি আমাদের দর্শন লাভের যোগ্য হয়েছ, কারণ মহাদেব দর্শন দিয়েছে, তা তুমি দিব্য দৃষ্টি গ্রহণ করো, তা না হলে আমাদের আসল রূপ বলে বোঝানো যাবে না। দিব্য দৃষ্টি দিলেন, তাদেরকে দণ্ডবাদ প্রণাম করলেন আর বলছেন আমাদের ভালো করে দর্শন করো, তুমি সনাতন ঋষি নর আর মনুষ্য রূপে অবতার গ্রহণ করেছ, এখন তুমি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে এই পৃথিবীর যে ভারস্বরূপ যে সমস্ত দুরাত্মাগণ তাদেরকে তুমি লাঘব করবে মানে হত্যা করবে, আমি তোমার আমার এই দণ্ডটি তোমাকে দিচ্ছি, সেই দণ্ড মানে ভয়ঙ্কর দণ্ড, সেই দণ্ড কাউকে নিবারণ করতে পারে না, তার থেকে কেউ পরাজিত হতে পারে না। অর্জুন অত্যন্ত সম্মানের সঙ্গে সেই দণ্ড গ্রহণ করলেন, তারপর পূজার বিধিবিধান সমস্ত কিছু নিয়ে নিলেন, অস্ত্র নিলেই তো হবে না, তার পূজা তার বিধিবিধানও আছে। তারপর অর্জুন, বরুণ দেবতা বললেন, অর্জুন আমার দিকে তাকাও, এক এক করে দেবতারা কৃপা করছেন। তা বরুণ দেব বলছেন, সেই জলাধিপ বরুণ দেবতা বলছেন যে আমার বারুণ পাশে যুদ্ধে কখনো নিষ্ফল হয় না, বলে না সেই বরুণ দেবের বারুণ পাশে আবদ্ধ হতে হবে, তো সে বড় ভয়ঙ্কর, কারো বাপের শক্তি নেই যে সেখান থেকে কেউ মুক্তি পায়। তা তুমি এটি গ্রহণ করো এবং এর প্রয়োগ বিধি আমি তোমাকে এই শিখিয়ে দিলাম। তারপরে বলছেন, দেখো একবার তারকাসুরের সঙ্গে আমার যুদ্ধ হয়, তা আমি শুধু এই পাস দিয়ে দিয়ে তাদের হাজার হাজার সব অসুরদের মানে বেঁধে রেখেছিলাম, তা এও আমি তোমাকে প্রদান করলাম। অর্জুনের পাস স্বীকার করে নিল ধনাদীপ ও কুবের বললেন। এবার ধনাদীপ কুবের বলছেন যে অর্জুন, ভগবানের নর রূপ তুমি, তাই প্রথম কল্পে তুমি আমার সঙ্গে খুব পরিশ্রম করেছিলে, আমাকে তুমি যুদ্ধে সাহায্য করেছিলে, তাই অন্তর্ধান নামক এই অনুপম অস্ত্র আমি তোমাকে দিচ্ছি। তার বিধিবিধানও বললেন আর অর্জুন সেটি গ্রহণ করলেন। ইতিমধ্যে সকলে নিজের নিজের সেই বড় ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র প্রদান করার পর মেঘ গম্ভীর স্বরে সেই দেবরাজ ইন্দ্র বললেন, প্রিয় অর্জুন, তুমি ভগবানের নররূপ, তুমি পরম সিদ্ধি এবং দেবতাদের পরম গতি প্রাপ্ত হয়েছ, মহাদেবের দর্শন পেয়েছ, তাই তোমাকে দেবতাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, এখন তোমাকে স্বর্গে যেতে হবে। এবং তিনি বললেন, দেখো আমার সারথি মাতলি তোমাকে এক অনুপম রথে করে নিয়ে তোমাকে স্বর্গে নিয়ে যাবে, বলে তিনি তাদের আশীর্বাদ প্রদান করে তিনি চলে গেলেন। এবারে হে জনমেজয়, দেবতারা চলে গেলে পর সেখানে চতুর্দিকে মানে দেখছেন অর্জুন যে কখন তিনি আসবেন, দেখতে দেখতে সেখানে মানে সারস্বতী মাতুলী এক দিব্য রথ নিয়ে উপস্থিত হল। সেই রথ মানে রথের উজ্জ্বল প্রভায় সমস্ত অন্ধকার দূরীভূত হয়েছিল, মেঘ ছিন্ন ভিন্ন হয়ে গেল, মানে চতুর্দিক পরিষ্কার হয়ে গেল, চারিদিকে ভীষণ ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকলো, আর রথটির তরোয়াল শক্তি, গদা, তেজপূর্ণ বাণ, বজ্র, তোপ এবং বায়ুবেগে গুলি নিক্ষেপ করার যন্ত্র তার মধ্যে বিদ্যমান ছিল, আর তাতে একেবারে অস্ত্রশস্ত্রে পরিপূর্ণ সেই দিব্য রথটি, আর তাতে ঘোড়া কতগুলো ছিল, 10,000 ঘোড়া, তা 10,000 ঘোড়া সংযুক্ত ছিল। সেই সময় দিব্য রথের চমকে মানে চোখ যেন ধাঁধলিয়ে যাচ্ছিল, একেবারে মানে চোখে দেখা যাচ্ছে না এমন তার তেজ, আর স্বর্ণদণ্ডে শ্যামল বর্ণের বৈজয়ন্তী ধ্বজা তাতে উড়ছিল, আর সারথি মাতলি অর্জুনের কাছে এসে তাকে প্রণাম জানিয়ে বললেন, হে ইন্দ্রনন্দন। এবার ইন্দ্রনন্দন বলেই সম্বোধন করছেন, কারণ সে তো ইন্দ্রের থেকেই জাত, তাই বলছেন, হে ইন্দ্রনন্দন, দেবরাজ ইন্দ্র আমার সঙ্গে আপনাকে স্বর্গে যাওয়ার জন্য এই অলৌকিক রথ প্রেরণ করেছেন, তা আপনি কৃপা করে এই মন্দ্রাচলের অনুমতি নিয়ে, মানে হিমালয়ে ভজন করেছেন তাই হিমালয়ের অনুমতি নিয়ে আপনি এই রথে আসুন। এবারে সেখানে মাতলির কথা অনুযায়ী তিনি মন্দ্রাচলকে মানে হিমালয়কে দণ্ডবাদ প্রণাম করে বললেন যে, প্রভু আপনাদের কৃপায় আমি সিদ্ধি লাভ করেছি, এখন আমি পুনঃ অস্ত্রশস্ত্র প্রাপ্ত হওয়ার জন্য স্বর্গের দিকে যাচ্ছি, আপনি কৃপা করবেন, বলে তিনি পঞ্চাঙ্গে দণ্ডবাদ প্রণাম করে রথে বসলেন। এবারে যেতে যেতে অনেক সুন্দর সুন্দর তারা নক্ষত্র তার পাশপাশ থেকে সেই দিব্য রথটি চলেছে, অর্জুন তার কোনো প্রশ্ন জাগলে মাতুলিকে প্রশ্ন করছেন, আর মাতুলি তার উত্তর দিচ্ছেন, আর সারথির কার্য করে চলেছেন, আর দেখতে দেখতে সেই স্বর্গের স্থান দেখা যাচ্ছে, আর স্বর্গের শোভা, সেখানে সুগন্ধ বাতাস বইছিল, সেখানের দিব্যতা দৃশ্য সবই অতি অতি উত্তম, আর বড় বড় পুণ্যাত্মা পুরুষ এই লোক প্রাপ্ত হন, ইত্যাদি ইত্যাদি ভাবে অন্যান্য লোকগুলো দর্শন করতে করতে তিনি আরও বলছেন এই মাতুল যে, দেখো এই স্থানে যারা গুরুপত্নীতে গমন করেছে, যারা অধর্ম আদি করে, যারা পাপ কার্যে লিপ্ত থাকে, যারা মাংসাহারী, তারা এই সমস্ত স্থানে আসতে পারে না। তারপরে সেখানে তিনি ধীরে ধীরে যখন সেই স্বর্গের কাছে গেলেন, সমস্ত গন্ধর্বগণ অর্জুনকে স্বর্গ থেকে তাকে স্তুতি করতে আরম্ভ করলেন, দেবতা গন্ধর্ব, সিদ্ধ, মহর্ষি প্রসন্ন হয়ে উদার চরিত্র অর্জুনের পূজায় রত হলেন। সকলে অর্জুনকে পূজা করা আরম্ভ করলেন। আর অর্জুন সেখানে সাধ্য দেবতা, বিশ্বদেবা, পবন, অশ্বিনী কুমার, আদিত্য, বসু, ব্রহ্মর্ষি, রাজর্ষি, তুম্বুরু, নারদ এবং হা হুহু, এই যে হুহু নামক গন্ধর্ব যে কুমির হয়েছিল সেই হুহু নামক গন্ধর্ব, হাহা নামক গন্ধর্ব তারাও আছেন, তারা মানে সমস্ত দেবতাদের মানে আনন্দে রাখার জন্য বিভিন্ন প্রকার মনোরঞ্জনজনক কথা বলে থাকেন, তারা সকলেই মানে সেখানে ছিলেন। অর্জুনকে স্বাগত জানানোর জন্য সকলে অপেক্ষা করছিলেন। অর্জুন যখন আসলেন, অর্জুন তিনি সর্বপ্রথম দেবরাজ ইন্দ্রও ছিলেন, তাকে মাথা নত করে পঞ্চাঙ্গে প্রণাম করলেন। ইন্দ্র তাকে স্নেহবশত তাকে আলিঙ্গন প্রদান করলেন এবং সেখানে সঙ্গীত বিদ্যা ও গান সামগানের সব অনুষ্ঠান চলছিল আনন্দে, এবং সকলেই নিজের নিজের নৃত্যকলা, কেউ গীত ইত্যাদি ইত্যাদি, সকলে তাকে আনন্দের সঙ্গে নিয়ে আসলেন। আবার দেবরাজ ইন্দ্র তার নিজ ভবনে নিয়ে গেলেন, সেখানে তিনি অলৌকিক অস্ত্রশস্ত্র প্রদান করতে থাকলেন এবং তার বিধি বিধান নিয়ম সব বলতে থাকলেন। একদিন উপযুক্ত সময়ে দেবরাজ ইন্দ্র তার যত যত অস্ত্র সমস্ত কিছু দিলেন। দেওয়ার পরে বলছেন, হে অর্জুন, আমি তোমাকে সমস্ত অস্ত্রই প্রদান করেছি, এবারে তোমার উচিত কি যে কিছু নৃত্য বাদ্য সঙ্গীত তোমার জানা উচিত, নৃত্য বাদ্য আর সঙ্গীত তিনটি তোমার জানা প্রয়োজন, এটা তোমার কাজেও আসবে। তা দেখতে দেখতে সেখানে চিত্রসেন নামক যে গন্ধর্ব, সে হচ্ছে এই বিদ্যায় এই বিদ্যাত্রয়ের পারদর্শী, তাকে আহ্বান করলেন। তাকে দেবরাজ ইন্দ্র আদেশ করলেন যে, হে চিত্রসেন, তুমি আমার এই অর্জুনকে মানে নৃত্য গীত এবং বাদ্যে একবারে এমন পারদর্শিতা করে দাও যাতে মর্তে মানে এই পৃথিবীতে সেই বিদ্যা যাতে কেউ না জানে। সেই সমস্ত বিদ্যা তিনি দেখতে দেখতে অল্প দিনের মধ্যেই চিত্রসেন সমস্ত কিছু শিখিয়ে দিলেন। অর্জুন তাহলে এই তিনটি বিদ্যায় পারদর্শিতা লাভ করলেন এবং সমস্ত অলৌকিক অস্ত্রশস্ত্র প্রাপ্ত হলেন। হওয়ার পরে তিনি একবার সেই যে উর্বশী আছে, সে তো দেখতে অতীব সুন্দরী, তা তিনি তার দিকে মানে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন একই দৃষ্টিতে। তা দেবরাজ ইন্দ্র সেই দৃশ্য দেখল, তা চিত্রসেনকে বললেন যে, তুমি উর্বশীকে বলবে আমি আদেশ করেছি সে যেন অর্জুনের কাছে যায়। চিত্রসেন গিয়ে অর্জুনের মহিমা বর্ণন করলেন এবং অর্জুনের গুণ সকল বর্ণনা করলেন। করার পরে উর্বশীকে বললেন যে, দেবরাজ ইন্দ্র আমাকে আদেশ করেছেন যে তোমাকে এই সমস্ত কথা জানানোর জন্য, তুমি সেই অর্জুনের সেবায় নিযুক্ত হও। গন্ধর্ব সেই উর্বশী বলছে যে, হে চিত্রসেন, আমি আগের থেকেই অর্জুনকে মানে তার গুণ তার রূপে আকৃষ্ট হয়ে তাকে আমি মন প্রাণ সমর্পণ করেছি এবং আমি তাকে ভালোবাসি। এবারে চিত্রসেন চলে যাওয়ার পরে তিনি অর্জুনের সেবার জন্য কি করলেন, সর্বপ্রথমে সানন্দে সুগন্ধি জলে স্নান করলেন, তারপরে বিভিন্ন অলঙ্কারে সুসজ্জিতা হয়ে এবং অতি সুন্দর সব বস্ত্রাদি পরিধান করে তিনি অর্জুনের কাছে গেলেন। এবার অর্জুন তাকে দেখার সঙ্গে সঙ্গে মানে মাতৃ ভাবাপন্ন হয়ে মায়ের মতো তাকে পঞ্চাঙ্গে প্রণাম করল। এবার উর্বশীর তো মাথা ঘুরে গেল, কি ব্যাপার আমাকে প্রণাম করে এই অর্জুন। তখন এই উর্বশী বলছে, হে অর্জুন, তুমি আমাকে কেন প্রণাম করছো? তো বলছে, না না, আপনি তো আমার মা। বলছেন, আমি তোমার মা কি করে? আরে আমি হলাম একজন উর্বশী, আমাদের আবার কে মা আর কে বাবা? আরে আমরা তো আমাদের না বিবাহ হয় না কিছু হয়, আমরা যখন যাকে পছন্দ করি তার সঙ্গে আনন্দ উপভোগ করি, তা আমি তোমার সঙ্গে আনন্দ উপভোগ করতে এসেছি। অর্জুন বলছে, ছি 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 ছি, ওই কথা বলবেন না, এতে আমার অপরাধ হবে, এ তো গুরুপত্নীতে গমন হবে এমন অবস্থা, কারণ আমার পূর্বপুরুষগণ তারা আপনার মানে সঙ্গ করেছে, তাহলে আপনি আমার তো মা হলেন এবং আপনি এই যে দেবরাজ ইন্দ্র তিনি তো আমার পিতা, তা আপনিও তো এই সমস্ত ক্রিয়া তার সঙ্গে করেছেন, অতএব আপনি তো আমার মা, আপনার সঙ্গে আমি এমন করতে পারবো না। তিনি বললেন, আরে আমরা হলাম উর্বশী, আমাদের মাতা পিতা, আমাদের বিবাহ, এই সমস্ত বন্ধনাদি কিছু নেই, আর আমি এখন কামে জর্জরিত, তুমি আমার আশা পূরণ করো। বলছে, না না, তা কোনো প্রকারেই সম্ভব না, এ তো ভয়ঙ্কর অপরাধ হবে, এ আমার দ্বারা কোনো প্রকারেই সম্ভব নয়। এবারে যখন একে অপরের মধ্যে তর্কতর্কি আরম্ভ হলো, তখন এই উর্বশী অর্জুনকে অভিসম্পাদ প্রদান করল, বলছে, দেখো তুমি, আমি তোমাকে শাপ দিচ্ছি যে এখন আমি কামাতুর, তুমি আমার ইচ্ছা পূর্তি করলে না, তাই তুমি মানে স্ত্রীলোকের মতো নর্তক হয়ে থাকবে এবং তোমাকে লোকে নপুংসক বলবে। এই কথা বলে সে তো রাগে তর্জন গর্জন করতে করতে বেরিয়ে গেল। এবারে সেখানে চিত্রসেন, তার যে মানে এই যে সঙ্গীত বিদ্যার গুরু, তিনি আসলেন। তা চিত্রসেনকে অর্জুন সমস্ত বিষয় বর্ণনা করে বললেন যে আমি তো এখন অভিসম্পদ প্রাপ্ত হলাম, আমি তো নপুংসক হয়ে আমাকে সারাটা জীবন কাটাতে হবে। চিত্রসেন অর্জুনকে নিয়ে দেবরাজ ইন্দ্রের ভবনে গেলেন এবং তারা একান্তে এই কথা আলোচনা করলেন। দেবরাজ ইন্দ্র বলছেন যে এটাও প্রভুর ইচ্ছা, এটাও কোনো খারাপ হয়নি। দেখো অর্জুন, তোমাকে যে এক বছর অজ্ঞাতবাস করতে হবে, তা ওই এক বছর কালই তোমার হবে সেই নপুংসকতা, সেই এক বছর তুমি নপুংসক হয়ে থাকবে, আর সেটা তোমার জন্য অনেক অনুকূল হবে, তোমার ভালো হবে, এটা প্রভুর ইচ্ছাতেই হয়েছে। এক বছর পরে তুমি আবার মানে পুরুষ হয়ে যাবে, আর তোমার মধ্যে পৌরুষত্বটা কমে যাবে না, কেবল তুমি নপুংসক হয়েই থাকবে, এটা তোমার সুবিধা হবে, এবং এক বছর পরে তুমি আবার পূর্বের মতো সমস্ত অবয়ব ফিরে পাবে। এইভাবে সমস্ত কিছু বলছেন। এবারে একদিন সেই স্বর্গে এক অনুষ্ঠান চলছিল, অনুষ্ঠান চলাকালীন সেখানে কি হলো, অকস্মাৎ লোমশ মুনি আছেন, সেই লোমশ মুনি এসেছেন। এবারে লোমশ মুনি দেখছেন কি ইন্দ্রের সঙ্গে একই আসনে এই নর কি করে বসে আছে, এটা কি করে সম্ভব। তিনি চিন্তাযুক্ত হলেন, কিছু আর বুঝে পান না যে এই পাণ্ডুপুত্র সে এখানে দেবরাজ ইন্দ্রের একই আসনে কি করে বসে আছে। চিন্তাযুক্ত হলেন, চিন্তাযুক্ত হয়ে এই লোমশ মুনি যখন গিয়েছিলেন তার বিশাল সম্মান স্বর্গে, সমস্ত দেবতা দেবরাজ ইন্দ্র আদি তার পূজন করলেন, তার অর্চনা পূজন আদি করার পরে বললেন যে প্রভু আপনি আসন গ্রহণ করুন, আবার একটি স্বর্ণর স্বর্ণ মণি মাণিক্য জড়িত একটি সিংহাসন প্রদান করলেন। এবার দেবরাজ ইন্দ্র, তারা তো দেবতা, তারা মানুষের মনের খবর বলতে পারেন, তাই সেই লোমশ মুনির মনের মধ্যে যে এটাই কীর্তন হচ্ছিল, অর্জুন একই আসনে কি করে বসে আছে, তিনি জানতে পেরে বলছেন যে হে ঋষি শ্রেষ্ঠ, আপনি যে এই অর্জুনকে সাধারণ নর মনে করছেন তা নয়, ইনি হচ্ছেন মানে নর ঋষি, তা ইনি সাধারণ নন, ইনি আমাদের থেকেও ঊর্ধ্বে, তা ওনার কিছু কার্য সিদ্ধির জন্য উনি এখানে এসেছেন, সেগুলি আবার প্রাপ্ত হয়ে তিনি আবার চলে যাবেন। এই অর্জুন স্বর্গে কতদিন ছিলেন, পাঁচ বছর। মাঝে মধ্যে সে যখন একা হয়ে যায় তখন সে মাঝে মধ্যে তার সেই ভাইদের কথা চিন্তা করে, আর চিন্তা করে কি জানি সেই বনে আমার প্রিয়া দ্রৌপদী, আমার পূজনীয় মানে যুধিষ্ঠির এবং ভীমসেন, নকুল, সহদেব, তারা কি জানি কেমনভাবে কত কষ্টে আছে, এই কথা চিন্তা করেন। এবারে লোমশ মুনিকে সমস্ত বৃত্তান্ত জানানোর পর দেবরাজ ইন্দ্র বলছেন যে হে মুনিশ্রেষ্ঠ, আমার একটা নিবেদন আছে, আপনি তো এখান থেকে মরতেই যাবেন, তা সেখানে সেই যে কাম্যবনে পাণ্ডবগণ তারা রয়েছে তাদেরকে বলবেন অর্জুন সুখে আছে এবং ভালো আছে, আর সেই অর্জুন সে অতি শীঘ্র মানে সমস্ত অস্ত্রশস্ত্র প্রাপ্ত হয়ে গেছে এবং এই সঙ্গীত নৃত্য কলাতে সে পারদর্শিতা লাভ করেছে, সে অতি শীঘ্রই সেই সমুদায় মানে সমস্ত তেজপুঞ্জ রাশি সংগ্রহ করে সে ফিরে আসবে, তারা যেন চিন্তা না করে। আর এই অর্জুনের কথা আরো বললেন যে দেখুন, এই শ্রীকৃষ্ণ একবার মানে কালীন এই কালীয় হ্রদে যখন কালীয় নাগকে দমন করছিল, তখন এক অসুর মানে সে বর প্রাপ্ত হয়ে স্বর্গের উপরে অত্যাচার আরম্ভ করলো, ভয়ঙ্কর অত্যাচার। তা সে যখন এই নিবাত কবচ বলে দৈত্য, নিবাত কবচ তার নাম, সেই দৈত্য মানে সানুচর নাশ করতে পারতেন, মানে প্রভু ইচ্ছা করলে তাকে নাশ করতে পারতেন সেই ব্রজক্ষেত্রে লীলা করতে করতে, কিন্তু তিনি তা করেননি। কারণ তিনি এই সাধারণ এক অসুর, তাকে ভগবান নিজে কেন মারবেন, সে তো তার কাছে ক্রীড়াস্বরূপ। সেই প্রভু যদি ক্রোধিত হয়ে ওঠেন তাহলে এই জগৎ মানে ভস্মীভূত হয়ে যায়। তাই এই কাজের জন্য অর্জুন একাই যথেষ্ট, সে নিবাত কবচকে বধ করে পৃথিবীতে যাবে। হে ব্রহ্মর্ষি, আপনি পৃথিবীতে গিয়ে কাম্যকবনে পাণ্ডবদের কথা জানাবেন এবং তারা যাতে চিন্তাযুক্ত না হয় আপনি তাদেরকে বোঝাবেন, আর তাদেরকে বলবেন, দেবরাজ ইন্দ্র বলছে যে তারা মানে যেন তীর্থযাত্রায় মন প্রাণ মানে তীর্থযাত্রা দৈনন্দিন তাদের বাড়তেই থাকে এবং সর্বত্র তারা তীর্থ দর্শন করে বেড়াক, এতে তাদের মনের উৎফুল্লতা থাকবে, মনে আনন্দ থাকবে, তাই তারা যেন মানে কোনো প্রকারে মানে দুঃখ অনুভব না করে অর্জুনের বিরহে। আর সেই অর্জুন যথাসময়ে ফিরে আসবে। এবারে লোমশ মুনি সেখান থেকে বিদায় গ্রহণ করলেন, বিদায় গ্রহণ করে তিনি ভ্রমণ করতে করতে সেই কাম্যকবনে ফিরে আসলেন এবং কাম্যকবনে ফিরে এসে তিনি পাণ্ডবদের সঙ্গে সাক্ষাৎ হলো। পাণ্ডবগণ মহামুনি এই লোমশ মুনিকে দর্শন করে তারা তো আনন্দে অধীর হলেন, তারা সকলে উঠে তার পাদ্য অর্ঘাদি প্রদান করে বসার আসন দিলেন, কুশাসন, সেখানে তিনি উপবিষ্ট হলেন এবং বললেন, প্রভু আপনার আগমনের কারণ জানতে পারি কি আমরা? তা তিনি ঈষৎ মৃদু হেসে বলছেন, হে ধর্মাত্মা, হে ধর্মরাজ যুধিষ্ঠির, অর্জুনের কথার জন্য, অর্জুনের কথা তোমাদের ভীষণভাবে মনে পড়ে। তখন তার ভ্রাতারা সকলেই বলল, অর্জুন তো আমাদের প্রাণ, আমাদের মনে আর কি পড়বে, আমরা সর্বদাই তার চিন্তায় বিভাবিত হয়ে থাকি। বলছেন, তোমাদের চিন্তা নেই, তোমাদের এখন সুসময় এসে গেছে, তোমাদের আর কোনো ভয় নেই, তোমাদের আর কোনো আশঙ্কা নেই। সেই অর্জুনের সঙ্গে আমার স্বর্গে দেখা হয়েছিল, সে দেবরাজ ইন্দ্রের থেকে অলৌকিক অলৌকিক সব দিব্যাস্ত্র প্রাপ্ত হয়েছে, আর সে নৃত্য গীত বাদ্যতে মানে মহান পারদর্শী হয়েছে, যার সঙ্গে এই পৃথিবীতে কেউ পাল্লা দিতে পারবে না। তিনি যথাসময়ে তোমাদের এখানে আসবেন, এই কথা আমাকে আপনাদের জানানোর জন্য দেবরাজ ইন্দ্র আমাকে এখানে প্রেরণ করেছেন, তা আমি এই খবর জানিয়ে এখন আমি হিমালয়ের দিকে গমন করছি, বলে লোমশ মুনি সেখান থেকে গমন করলেন। বল লোমশ মুনি কি জয়। এরপরে লোমশ মুনি যাওয়ার পরে এই যে মানে ধনুর্ধারী অর্জুন, তিনি কোথায় কিভাবে কেমনভাবে এই অলৌকিক অস্ত্রশস্ত্র প্রাপ্ত হচ্ছেন তা সেই অন্ধ ধৃতরাষ্ট্র অবগত হয়েছে, জেনে তার আর ঘুম নেই। তিনি এখন চিন্তা করছেন যে এখন কি করা যাবে, সে তো এমনিই এত বড় ধনুর্ধারী যে পৃথিবীতে তার সঙ্গে কেউ পারে না, আবার শুনছি মহাদেব পাশুপত অস্ত্র দিয়েছে, পঞ্চদেবতা বরুণ যমরাজ এবং কুবের আদি আদি তারা অনেক অস্ত্রশস্ত্র দিয়েছে, আবার নাকি শুনছি সে সশরীরে স্বর্গে গিয়েছে, সেখানে দেবরাজ ইন্দ্র সেই দেবতাদের যত যত অলৌকিক অস্ত্র তা প্রদান করেছে। তার তো মাথা ব্যথা করছে একেবারে, যে কি হবে এখন, তাহলে তো আমার এই দুষ্ট পুত্রেরা সে তো একবারে মাঠেই মারা যাবে। এই সমস্ত ভেবে তারা রাত দিন ঘুম নেই, শুধু বিদুরকে ডাকছেন, পিতামহ ভীষ্মকে ডাকছেন, বিদুর তো কাউকে ছেড়ে কথা বলেন না, বলছেন আমি তো আগের থেকেই বলেছিলাম। এবারে এই সমস্ত যে মাথা ব্যথার বিষয় এবং অনেক সুন্দর এবং আকর্ষণীয় বিষয়, শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আমরা আগামী দিন আস্বাদন করব। এখানে অদ্যকার দিনের পাঠের বিরতি দেওয়া হলো। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।
শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়, শ্রী শ্রী গৃন্দ্র বিহারী লাল ভগবান কি জয়, শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদ কি জয়, শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয়, শ্রী শ্রী সুখদেব গোস্বামী পাত কি জয়, শ্রী শ্রী বৈশম্পায়ন মহামুনি কি জয়, শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাত কি জয়, শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়, শ্রী শ্রী আপন আপন গুরুদেব কি জয়, শ্রী শ্রী সিদ্ধ শ্রী রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ কি জয়, শ্রী শ্রী
আপন আপন গুরুমস্ত হয়ে গেল, জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই